গপ্প মিলে থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু জিএমটি শর্টস। আজকের গপ্প রবি ঠাকুরের লেখা শুভা। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল, তখন কে জানত সে বোবা হবে। তার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই তাদের নাম মিলিয়ে তার বাবা ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে। এখন ছোটটি বাবা মায়ের নীরব হৃদয় ভারের মতো জীবনযাপন করছে। যে কথা বলে না, সে যে কিছুই বুঝতে পারে না, এটাই সকলের মনে হয়। এই জন্য তার সামনেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত।
মানিবাবু, ও যে বিধাতার অভিশাপেই আপনার বাড়িতে এসেছে।
আহারে, কি করে ওর বিয়ে হবে?
এটাই তো,
আর কেই বা ওকে বিয়ে করবে?
তাই না?
এসব কথা সে ছোটবেলা থেকে শুনে শুনে এমন হয়েছিল যে সব সময় শুভা নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখতে শুরু করেছিল। সে ভাবত, আমাকে সবাই ভুলে গেলেই বাঁচি। কিন্তু দুঃখ কি কেউ কখনো ভোলে? বাবা মায়ের মনে সে সর্বদাই একটা কাঁটার মতো বিঁধেছিল। বিশেষত তার মা তাকে নিজের একটা ত্রুটি হিসেবেই দেখতেন। মায়েরা কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরং কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের চেয়ে যেন একটু বেশি ভালোবাসতেন। সুভার কথা ছিল না, কিন্তু তার বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তার ঠোঁট ভাবের আভাস মাত্রেই কচি পাতার মতো কেঁপে উঠত। কথায় আমরা যে ভাবের আদান প্রদান ঘটাই, অনেক সময় সেটা আমাদের নিজেদেরই ভালো করে বুঝিয়ে দিতে হয়, সব সময় ঠিক হয় না। ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু বুঝিয়ে দিতে হয় না। মন নিজেই তার উপরে ছায়া ফেলে, ভাব নিজেই তার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো অভিমান করে নিভে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো নির্নিমেষ তাকিয়ে থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরে ওঠে। মুখের ভাব ছাড়া যার অন্য কোনো ভাষা নেই, তার চোখের ভাষা অসীম, উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত এবং ছায়া লোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে। এই জন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে একরকম ভয় পেত, তার সাথে খেলা করত না। নির্জন দুপুরের মতোই সে ছিল শব্দহীন, সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। তার প্রসার বহুদূর পর্যন্ত বিস্তৃত নয়। দুধারের গ্রামের সকলেরই সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুধারে লোকালয় এবং গাছের ছায়ায় ঘন হয়ে রয়েছে উঁচু তট। নিচ দিয়ে বয়ে চলেছে গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী নদী। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। নৌকাযাত্রীরা যাওয়ার সময় তার বাঁখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগানের দিকে দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই সে অবসর পায় তখনই সে এই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা বলে। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাছির গান, পাখির ডাক, গাছের শনশন শব্দ সমস্ত মিশে গিয়ে চারদিকে চলা ফেরা আন্দোলন কম্পনের সাথে এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশির মতো বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের কাছে এসে ভেঙে ভেঙে পড়ে। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেটে যেত, গৃহস্থেরা ঘুমত, পাখিরা ডাকত না, খেয়া নৌকা বন্ধ থাকত, জগৎ সংসার সমস্ত কাজকর্মের মাঝখানে হঠাৎ থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত, তখন রুদ্র ভীষণ মহাকাশের এক প্রান্তে কেবল বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত, একজন সুবিস্তীর্ণ রোদে আর একজন ছোট্ট গাছের ছায়ায়। শুভার যে অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়, গোয়ালের দুটি গরু সর্বশী ও পাঙ্গুলি, সে নাম শুভার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পায়ের শব্দ তারা চিনত। তার কথাহীন একটা করুণ সুর ছিল, তার অর্থ তারা ভাষার চেয়েও সহজে বুঝত। শুভা কখন তাদের আদর করছে, কখন ভর্ৎসনা করছে, কখন মিনতি করছে, তা তারা সাধারণ মানুষের থেকেও ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকে দুহাত দিয়ে তাদের গলা জড়িয়ে ধরে কানের কাছে নিজের গাল ছুঁয়ে দিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তার গা চেটে দিত। শুভা দিনের মধ্যে নিয়মিত তিনবার গোয়াল ঘরে যেত। বাড়িতে যেদিন বকুনি শুনত, সেদিন সে অসময়ে তার এই মুখ বন্ধু দুটির কাছে আসত। তার বিষাদ শান্ত দৃষ্টিতে তারা কি একটা অন্ধ অনুমান শক্তি দিয়ে বালিকার কষ্ট যেন বুঝতে পারত, এবং শুভার গা ঘেঁষে এসে আস্তে আস্তে তার হাতে শিং ঘষে ঘষে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত। উন্নত শ্রেণী জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সাথে বালিকার ঠিক কিরকম সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোঁসাইদের ছোট ছেলেটি, তার নাম প্রতাপ, নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করবে, বহু চেষ্টার পর তার বাপ মা সে আশা ত্যাগ করেছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধে এই যে, আত্মীয় লোকেরা তাদের উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কাজে আবদ্ধ না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরের যেমন একাধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটে অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাদেরকে হাতের কাছেই পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা, এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। দুপুরে নদীর ধারে একে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যেত, এবং এই সময় শুভার সাথে তার প্রায় সাক্ষাৎ হতো। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝত। আর এই জন্যই প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর দিয়ে শুভাকে সু বলে ডাকত। শুভা তেঁতুল তলায় বসে থাকত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলে জলের দিকে তাকিয়ে থাকত। শুভা প্রতাপের জন্য পান সেজে আনত এবং বোধহয় অনেকক্ষণ বসে তাকিয়ে তাকিয়ে তার ইচ্ছে হতো প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে, কোনো মতে জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করবার ছিল না, তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে হঠাৎ এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে চাইত যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে বলবে,
তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা তা তো জানতাম না।
শুভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব মারত এবং পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তা কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না। শুভার বয়স ক্রমে বেড়ে উঠছে, ক্রমে সে যেন নিজেকে নিজে অনুভব করতে পারছে, যেন কোনো পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে একটা জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। সে নিজেকে দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু বুঝতে পারছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ঘরের দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী জেগে বসে রয়েছে। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির এক প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে রয়েছে। এদিকে কন্যাভারগ্রস্ত পিতা মাতা চিন্তিত হয়ে উঠেছেন, লোকেও নিন্দা আরম্ভ করেছে, এমনকি এক ঘরে করবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তার শত্রুও ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হল, কিছুদিনের জন্য বাণী বিদেশে গেল। একদিন ফিরে এসে বলল,
চলো কলকাতায় চলো।
বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগল। কুয়াশা ঢাকা সকালের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরে গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কায় সে কিছুদিন থেকেই ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে থাকত। ডাগর চোখ দিয়ে তাঁদের মুখের দিকে তাকিয়ে কি একটা বুঝতে চেষ্টা করত, কিন্তু তাঁরা কিছু বুঝিয়ে বলতেন না। ইতিমধ্যে একদিন দুপুরে জলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল,
কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস শুনলাম, দেখিস আমাদের আবার ভুলিস না যেন।
বলে আবার মাছের দিকে মনোযোগ করল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকিয়ে থাকে, শুভাও তেমনি করে প্রতাপের দিকে তাকাল। সেদিন সে গাছের তলায় আর বসল না। বাণীকণ্ঠ দিবানিদ্রা থেকে উঠে তামাক খাচ্ছিলেন। শুভা তাঁর পায়ের কাছে বসে তাঁর মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুকনো গালে অশ্রু গড়িয়ে পড়ল।
ওরকম করে কাঁদছিস কেন মা? কি হয়েছে? কাঁদিস না, কাঁদিস না, সবই তাঁর ইচ্ছে।
কাল কলকাতায় যাবার দিন স্থির হয়েছে। শুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেল। তাদের নিজের হাতে খাইয়ে গলা ধরে দুচোখে যত পারে কথা ভরে নিয়ে তাদের মুখের দিকে তাকাল। তখন তার দুচোখ দিয়ে টপ
টপ করে জল পড়তে লাগল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি, শুভা ঘর থেকে বেরিয়ে তার সেই চিরপরিচিত নদী তটে লুটিয়ে পড়ল, যেন ধরণীকে দুই হাতে ধরে বলতে চায়, তুমি আমাকে যেতে দিও না মা, আমার মতো দুটি হাত বাড়িয়ে তুমিও আমাকে ধরো, তুমিও আমাকে ধরে রাখো। কলকাতার এক বাসায় শুভার মা একদিন শুভাকে খুব করে সাজিয়ে দিলেন, চুল বেঁধে খোঁপায় জরির ফিতে দিয়ে অলঙ্কারে সুসজ্জিত করে তার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করে দিলেন। শুভার দুচোখ দিয়ে অশ্রু পড়েই চলেছে, পাছে চোখ ফুলে খারাপ দেখতে হয়, এজন্য তার মা তাকে বিস্তর ভর্ৎসনা করলেন, কিন্তু অশ্রুজল সে ভর্ৎসনা মানল না। বন্ধুর সঙ্গে বর স্বয়ং কোণে দেখতে এলেন, কন্যার মা বাবা চিন্তিত শঙ্কিত শশব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন। মা আড়াল থেকে বিস্তর তর্জন গর্জন শাসন করে বালিকার কান্না আরো দ্বিগুণ বাড়িয়ে পরীক্ষকের সামনে পাঠালেন। পরীক্ষক অনেকক্ষণ ভালো করে দেখে রায় দিলেন,
মন্দ নয়।
বিশেষত বালিকাকে দেখে বুঝলেন এর হৃদয়ে আছে, এবং হিসেব করে দেখলেন যে হৃদয় আজ মা বাপের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হয়ে উঠেছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগতে পারবে। শুক্তির মুক্তোর মতো শুভার চোখের জল শুধু বালিকার মূল্য বাড়িয়ে দিল, তার হয়ে আর কোন কথা বলল না। পাঁজি মিলিয়ে একটা শুভ লগ্নে শুভার বিবাহ হয়ে গেল। বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে বাপ মা দেশে চলে গেল, তাদের জাতি ও পরকাল স্বমহিমায় বিরাজ করতে লাগল। বর পশ্চিমে কাজ করে, বিবাহের অনতিবিলম্বে স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল। সপ্তাহ খানেকের মধ্যে সকলেই বুঝল নববধূ বোবা, এটা কেউ বুঝল না যে সেটা তার দোষ নয়, সে কাউকে প্রতারণা করেনি, তার দুটি চোখ সব কথাই বলেছিল কিন্তু কেউ সেটা বুঝতে পারেনি। সে চারদিকে তাকায়, ভাষা পায় না। যারা বোবার ভাষা বুঝত সেই আজন্ম পরিচিত মুখগুলি সে দেখতে পায় না। বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অব্যক্ত কান্না যেন বাজতে লাগল, যেটা অন্তর্যামী ছাড়া আর কেউ শুনতে পেল না। এবার তার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয় দিয়ে পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করে আনল। এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ, পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান, প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।